ফ্রান্সের নির্বাচনে ইমানুয়েল ম্যাক্রোর বিজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন। তিনি অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। কিন্তু বিশ্লেষকরা বলছেন যে ইউরোপে ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতির সঙ্গে ফ্রান্সের নবনির্বাচিত প্রেসিডেন্টের নীতির মধ্যে একটা বড় রকমের পার্থক্য রয়েছে। ডক্টর আবু নাসের, এ ব্যাপারে আপনার অভিমত কি?
আপনি ঠিকই বলেছেন যে ট্রাম্পের নীতির সাথে নবনির্বাচিত প্রেসিডেন্টের বড় ধরনের পার্থক্য রয়েছে। তার যে নীতি রয়েছে, বরং তিনি নির্বাচনের আগে আগে নবনির্বাচিত প্রেসিডেন্ট ম্যাক্রনের যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন লাফেন, তাকে অনেকটা সমর্থন দিয়েছিলেন। আপনি জানেন যে নবনির্বাচিত প্রেসিডেন্ট তিনি ইউরোপিয়ান ইউনিয়নের পন্থী। তিনি চান যে ইউরোপের দেশগুলোর মধ্যে ইউরোপীয় ইউনিয়নকে কেন্দ্র করে যে ঐক্য রয়েছে সেই ঐক্য বজায় থাকুক, বরং আরো শক্তিশালী হোক। কিন্তু ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় তিনি বারবার বলেছেন যে তিনি মনে করেন যে ইউরোপীয় ইউনিয়ন থাকার কোনো দরকার নেই, বরং বিভিন্ন দেশ স্বতন্ত্র অবস্থানে থাকুক। এরকম সহ নেটোকে ঘিরে তার যে অবস্থান, সেদিক থেকে ভিন্নতা রয়েছে।
ডোনাল্ড ট্রাম্প বেশিরভাগ ক্ষেত্রেই অন্তত বাণিজ্যিক অর্থে আন্তর্জাতিক জোটগুলোর বিপক্ষে অবস্থান নিয়েছেন। অনেকেই বলে যে তার অবস্থানটা অনেকটা বিশ্বায়ন বিরোধী, এবং ব্রেক্সিটের ব্যাপারে তার সমর্থনও ছিল, এবং একটু আগে আপনি যে কথাটা বললেন যে মিস্টার ম্যাক্রো ইউরোপপন্থী, তো সেক্ষেত্রে ফ্রান্স যুক্তরাষ্ট্র সহযোগিতার ক্ষেত্রগুলো ঠিক কোথায় বলে মনে হয়?
এবারের যে নির্বাচন ফ্রান্সে হলো সেটা এক অর্থে একটা গণভোট ছিল। গণভোট এই অর্থে যে প্রেসিডেন্ট ম্যাক্রন তিনি কিন্তু অনেকটা আন্তর্জাতিকতাবাদী, ইন্টারন্যাশনালি, কিন্তু তার প্রতিদ্বন্দ্বী এবং প্রেসিডেন্ট ট্রাম্প তারা কিন্তু এক ধরনের ন্যাশনাল প্রোটেকশনের জন্য বিশ্বাস করেন। অনেক সময় একটা বিষয়ে মনে হয় যে ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় যুক্তরাষ্ট্রে যে ধরনের কথাবার্তা বলতেন, তিনি যখন প্রেসিডেন্ট হওয়ার পরে প্রধানত ইউরোপীয় ইউনিয়নকে কেন্দ্র করে যে বাণিজ্য নীতি, নেটোকে কেন্দ্র করে যে সামরিক নীতি, সেগুলো কিন্তু খুব একটা পরিবর্তন করেননি। আর তিনি প্রেসিডেন্ট ওবামা এবং তার আগের যে প্রশাসনগুলো রয়েছে সেই নীতিমালাগুলোকেই এখন পর্যন্ত সমর্থন করে যাচ্ছেন। তাই ঠিক এক ধরনের টেনশন রয়েছে যে যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপের যে সম্পর্ক সেটা অবনতি ঘটবে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু অবনতি ঘটেনি।
আরেকটি নির্বাচন হয়ে গেল, খুব গুরুত্বপূর্ণ নির্বাচন, দক্ষিণ কোরিয়ায়। তো দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট মুন জায় ইন একজন উদারপন্থী মানবাধিকারবাদী ব্যক্তি। তিনি তার শপথ গ্রহণের পরপরই বলেছেন যে তিনি শান্তি চান, এবং এজন্য তিনি ওয়াশিংটন, বেইজিং এমনকি পিয়ংইয়ং এও যেতে প্রস্তুত রয়েছেন। তাঁর এই শান্তির প্রত্যাশার পাশাপাশি তিনি কয়েকটি চ্যালেঞ্জেরও সম্মুখীন। আপনি মিস্টার মুনের চ্যালেঞ্জগুলোকে কিভাবে দেখছেন?
তার বড় চ্যালেঞ্জ হচ্ছে তিনি উত্তর কোরিয়ার সাথে যে শান্তি প্রতিষ্ঠা করতে চান, উত্তর কোরিয়া আসলে শান্তি চায় কিনা। উত্তর কোরিয়া যদি শান্তি না চায় তাহলে দক্ষিণ কোরিয়ার পক্ষে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আর আপনি জানেন যে দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে যে শান্তি প্রতিষ্ঠার যে সম্ভাবনা সেটা শুধুমাত্র ওই দুই দেশের মধ্যে নির্ভর করে না। ওখানকার যে আঞ্চলিক রাজনীতি, সেই আঞ্চলিক রাজনীতিতে যুক্তরাষ্ট্র এবং চীনের বড় ধরনের ভূমিকা রয়েছে। যুক্তরাষ্ট্র সামরিকভাবে এই সমস্যার সমাধান করতে চায়, কিন্তু আমরা দেখছি যে নবনির্বাচিত প্রেসিডেন্ট মুন তিনি খুব একটা সামরিক দিকে যেতে চান না, তিনি আলোচনার মাধ্যমে সমাধান করতে চান। আপনি জানেন যে 1998 সাল থেকে 2008 সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়াতে লিবারেল একটা পার্টির ক্ষমতা ছিল, সেই লিবারেল পার্টি আবার ক্ষমতায় ফিরে আসলো, এবং ওই যে গত 10 বছরে তারা কিন্তু শান্তি আলোচনা চালিয়ে গেছিল। নবনির্বাচিত প্রেসিডেন্ট মুনের যারা বিরোধী রয়েছেন তারা বলছেন যে ওই 1998 সাল থেকে 2008 সাল পর্যন্ত 10 বছরে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার যে প্রচেষ্টা সেটা সফল হয়নি। এর ফলে যুক্তরাষ্ট্র সেটা মনে করে, যুক্তরাষ্ট্র মনে করে যে তাকে উত্তর কোরিয়াকে শান্তিতে বাধ্য করতে হলে আপনার শক্তির মাধ্যমে সেটি তাকে বাধ্য করতে হবে। আমরা জানি যে স্পষ্টতই মতভেদ রয়েছে, এর ফলে আমাদেরকে ওয়েট করতে হবে যে নবনির্বাচিত প্রেসিডেন্ট মুন তার যে নীতিমালা রয়েছে তার শাসন আমলের প্রথম কয়েক মাসে তিনি কিভাবে সেগুলো বাস্তবায়ন করেন সেদিকে নজর দিয়ে আমরা বলতে পারবো, সেদিকে লোক পর্যালোচনা করে আমরা নির্দিষ্ট করে বলতে পারবো যে আসলে টেনশনটা কোন বার্তায় কোন পর্যায়ে যাবে।
এই যে শান্তি আলোচনার কথা আপনি বলছিলেন, এবং এটাও বলছিলেন যে প্রেসিডেন্ট মুন সেদিকেই হয়তো ঝুঁকছেন, অনেকেই মনে করছেন যে মুন বোধহয় চীনের দিকেই ঝুঁকবেন বেশি করে, এবং তিনি ইঙ্গিতও দিয়েছেন যে তিনি চীন সফর করতে চান, সেটা যুক্তরাষ্ট্রের জন্য কতখানি স্বস্তিকর হবে? কিন্তু আবার একথাও ঠিক যে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে কিছুটা প্রশান্ত করার জন্য চীনকে কাজে লাগাতে চায়, সে কথা প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলেছেন। তো সেখানে তো অবস্থানের দ্বন্দ্বের চাইতে মিলই আমরা বেশি লক্ষ্য করছি, আপনার মন্তব্য কি হবে?
যুক্তরাষ্ট্র আসলে চায় না যে চীনের এক ধরনের আধিপত্য যেটা রয়েছে ওই অঞ্চলে সেটা আরো শক্তিশালী হোক। আমরা জানি যে যুক্তরাষ্ট্র প্রশাসন অনেক সময় মিডিয়াতে বলে থাকে যে তারা চায় চীনের সাথে সুসম্পর্ক, কিন্তু আমার মনে হয় না যে আপনি যদি দেখবেন যে প্রেসিডেন্ট ওবামার যে মিলিটারি স্ট্র্যাটেজি, তিনি কিন্তু দক্ষিণ এশিয়ার যে কেন্দ্র সেন্ট্রাল এশিয়া থেকে উনি সেটা ইস্ট এশিয়াতে শিফট করেছেন। আপনি জানেন যে আপনার সাউথ চায়না সি সেদিকে ঘিরে যুক্তরাষ্ট্রের একটা সামরিক যে সমাবেশ সেটা কিন্তু বাড়ছেই। যুক্তরাষ্ট্রের প্রশাসনের ভেতরে কিন্তু দু ধরনের মত রয়েছে। একটা মত হচ্ছে যে উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক, যে উত্তর কোরিয়ার সাথে যে সমস্যা রয়েছে সেটা সমাধান করতে হলে চীনকে আস্থায় নিয়েই সেটা সমাধান করতে হবে। আরেকটি অংশ মনে করে যে চীন তার স্বার্থের কারণেই ওই সমস্যা থেকে জিইয়ে রাখবে, এই কারণে চীনকে সাথে নিয়ে নয় বরং চীনকে পাশ কাটিয়েই উত্তর কোরিয়ার সম্পর্কে যে সমস্যা সেটা সমাধান করতে হবে। এবং আমার যেটা মনে হচ্ছে যে আমরা দেখছি যে প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে চীনের সঙ্গে এক ধরনের এনগেজমেন্ট কিন্তু চালিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পক্ষে এক ধরনের প্র্যাগমেটিক সিদ্ধান্ত হবে আমার মনে হয়, আমার বিবেচনায়, যে যুক্তরাষ্ট্রের সাথে চীনকে নিয়ে ওই সমস্যার সমাধান করা, কারণ চীন তার স্বার্থেই চাইবে যে সেই সমস্যাটা হয়তো আরো জটিল না হয়ে উঠুক।
ডক্টর মোহাম্মদ আবু নাসের, ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।